الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আমার প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সবার তরে অনুগ্রহ তোমার অনুষ্ঠান নিয়ে আরও একবার হাজির হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানে আমরা প্রতিটি পর্বে একটি করে বিষয় নিয়ে আলোচনা করে থাকি, তা হচ্ছে নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগ্রহ কাদের কাদের উপর এসছে, কাদের জন্য নবিয়ে পাক অনুগ্রহ নিয়ে দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছেন। তো আমরা প্রতিটা পর্বের মধ্যে তা নিয়ে আলোচনা করেছি। কাদের কাদের বলতে দর্শক, আমরা যেন এটা না বুঝি যে স্পেসিফিকভাবে কোনো নির্দিষ্ট বস্তুর জন্য বা নির্দিষ্ট ব্যক্তির জন্য বা নির্দিষ্ট কোনো জাতির জন্য, বরং আমরা অনুষ্ঠানের শুরু থেকেও শ্রবণ করেছি যে আমাদের হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের জন্য অনুগ্রহ নিয়ে, দয়া নিয়ে, রহমত নিয়ে দুনিয়াতে তাশরিফ নিয়ে এসেছেন। তো ইনশাল্লাহ আজকে শুনব যে আসহাবে সুফা, এদের জন্য আমার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত দয়া অনুগ্রহ করেছেন, এদের জন্য কতটা রহমত নিয়ে দুনিয়াতে আসছেন, এদের প্রতি কত দয়া করেছেন, এদের ফজিলত কী বর্ণনা করেছেন, আমরা আজকে অনুষ্ঠান থেকে শুনব। প্রতি পর্বের ন্যায় মুবাল্লিকে দাওয়াত ইসলামী মোহাম্মদ ইমরান আত্তারি ভাই আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে তার থেকে মাদানী ফুল আমরা শ্রবণ করব। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে মুসলমানদের নিয়ত তার আমল থেকে উত্তম। আমরা আসুন নিয়ত করে নিই যে আমরা আল্লাহ পাকের এবং তার প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা অনুষ্ঠান গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করব। এই অনুষ্ঠানের মধ্যে যে সমস্ত মাদানী ফুল শিক্ষণীয় বিষয় যা আছে আমরা তা এর উপর আমলও করব, পাশাপাশি অপর মুসলমান ভাই তাদের নিকট আমরা পৌঁছিয়ে দেব ইনশাআল্লাহ আজিজা ওয়াজাল। আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় আকা মাক্কি মাদানী মুস্তাফা সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ পাকের আখেরি নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কাল কিয়ামতের ওই কঠিন মুসিবতের সময় যদি আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে আমার সাথে মুসাফা করে নেয়, আমাদের অবস্থা কী হবে? সুবহানাল্লাহ। তো সেই ব্যক্তি অবশ্যই, সেই ব্যক্তিকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সে অবশ্যই জান্নাতে যাবে। এর জন্য উচিত আমাদের প্রতিদিন আমাদের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। আসলে আমরা নিয়ত করি এখন থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা যেখানেই থাকি, যে অবস্থার মধ্যেই থাকি, আমরা আমাদের সময়ের মধ্যে আমরা একটি সময়কে নির্ধারণ করব যে এই সময়টুকু আমরা নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠের মাধ্যমে অতিবাহিত করব। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার বিষয় হচ্ছে যে আসহাবে সুফারদের জন্য নবিয়ে পাকের অনুগ্রহ কেমন ছিল। যে ইমরান ভাই, আপনি তো অনুষ্ঠানের বিষয় আজকে শ্রবণ করেছেন, তো আমি শুরুতেই জানতে যাচ্ছি, যেটা হয়তোবা অনেকেই নাও জানতে পারে, অজানাও থাকতে পারে, যে আসহাবে সুফা এদের প্রতি দয়া তো রয়েছে, কিন্তু এই আসহাবে সুফা কারা, কাদেরকে বলা হয়, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন।
মসজিদে নববী শরীফের মধ্যে একটি চত্বর ছিল যেখানে বিভিন্ন সময়ে প্রায় 400 কিংবা 500 দরিদ্র মুহাজির সাহাবী অবস্থান করতেন।
আচ্ছা,
আর তাদেরকে বলা হয় আসহাবে সুফা।
মাশাআল্লাহ।
তাদের কাছে না ব্যবসা ছিল, না দুনিয়ার সাজ সরঞ্জাম ছিল, এবং দারিদ্রতা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল আসহাবে সুফা যারা ছিল সে সমস্ত ব্যক্তিবর্গ খুবই দরিদ্র ছিল। আর তাদের মধ্যে 70 এমন ছিল যাদের শরীর ঢাকার মতো কোনো পোশাকই ছিল না, আর তারাই হচ্ছে আসহাবে সুফা। আসহাবে সুফা যারা ছিলেন, যদিও বা দারিদ্রতার চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল, মদিনাতুল মুনাওয়ারাতে এমন হতো যে মদিনা শরীফে যদি কেউ মদিনা শরীফে আসতো, যদি তাদের পরিচিত কেউ মদিনা শরীফে না থাকতো, তাহলে তারাও আসহাবে সুফাদের অন্তর্ভুক্ত হয়ে যেতেন। আসহাবে সুফা মধ্যে যারা অন্তর্ভুক্ত ছিল সে সমস্ত ব্যক্তিদের জীবন যদি আমরা পড়ি, যেমন আজকের বিষয় হচ্ছে আসহাবে সোফাদের প্রতি নবিয়ে পাকের কেমন দয়া,
জি
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসহাবে সোফাদের প্রতি কেমন দয়া করেছেন তা আমরা শ্রবণ করব, কিন্তু আসহাবে সোফারা কেমন ছিলেন? কিতাব এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষদেরকে নামাজ পড়াতেন, অর্থাৎ আল্লাহ রসুল যখন ইমামতি করতেন,
জি জি,
তখন ওই নামাজ অবস্থায় কাতারের মধ্যে কিছু সাহাবী এমন থাকতো যারা নামাজের ক্যাম অবস্থায় মাটিতে পড়ে যেতেন।
আল্লাহ আল্লাহ।
আচ্ছা, নামাজের মধ্যে থেকে কিছু লোক বলতো যে তারা পাগল, যারা নামাজ অবস্থায় মাটিতে পড়ে যেত তাদেরকে বলতো পাগল। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে তাদেরকে উদ্দেশ্য করে বলতেন, যদি তোমরা জানতে পারতে যে তোমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে কিরূপ প্রতিদান এবং কিরূপ সওয়াব রয়েছে, তবে তোমরা এই বিষয়টি পছন্দ করতে যে তোমাদের উপবাস এবং তোমাদের চাহিদা যেন আরও বৃদ্ধি পাক।
আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ।
আসহাবে সোফার, আচ্ছা ওই সমস্ত ব্যক্তিবর্গ, ওই সমস্ত সাহাবাই কেরাম যারা নামাজ অবস্থায় নামাজের ক্যাম অবস্থায় পড়ে যেতেন, তারা আর কেউ না, তারা ছিলেন আসহাবে সোফা। কতটা দুর্বল ছিলেন, নামাজের মধ্যে ইবাদতের মধ্যে দাঁড়ানোর শক্তিও ছিল না, কিন্তু ইবাদতকে ছাড়েন নাই,
ছাড়েননি।
এতটা দুর্বলতার পরেও তারা নামাজের এমন পাবন্দী ছিল যে আমাদের সহিত নামাজ পড়তেন, আবার নবী পাকের পিছনে নামাজ পড়তেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসহাবে সুফারা কারা, তো এদের ব্যাপারেও কিছু বলেছেন যে আসহাবে সুফা এতটাই দুর্বল ছিল যে দিনের পর দিন এরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে এরা বিভিন্ন তারা শরীয়ত বিষয়ে বিভিন্ন ইলমে দিন তারা অর্জন করেছেন, দিনের পর দিন কখনো না খেয়েছিলেন, কখনো তারা এরা ঘুমকে হারাম করেছেন, কখনো এরা রাত দিন তারা শুধু ইলমে দিনের জন্যই অতিবাহিত করেছেন। এদের বিষয়ে যদি আরও কিছু দর্শকদের উদ্দেশ্যে,
আসহাবে সুফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্যে অনেক সাহাবী রয়েছে,
জি,
তার মধ্যে বিশেষ এবং যার নাম হয়তো দর্শক শ্রোতা অনেকে জানে, তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সুবহানাল্লাহ।
নবী পাক হযরত আবু হুরায়রা সহ আসহাবে সুফাদের প্রতি অনেক দয়া করেছেন। হযরতে আবু হুরায়রার জীবনী যদি আমরা পড়ি তাহলে পুরো জীবনীতে আমরা দেখব যে নবী পাক শুধু হযরতে আবু হুরায়রার প্রতি কেমন দয়া করেছেন। তার মধ্যে থেকে একটি দয়া যেটি আমরা প্রায় সময় শুনে থাকি, যেমনটি বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমি প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার বাণী শ্রবণ করি কিন্তু ভুলে যাই। তো আল্লাহ রাসূল ইরশাদ করলেন, হে আবু হুরায়রা, তুমি তোমার চাদরকে প্রসারিত করো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আমি চাদরকে প্রসারিত করলাম। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন হাত মোবারক দ্বারা চাদরে কিছু ঢেলে দিলেন এবং ইরশাদ করলেন, এটা উঠাও এবং বুকের সাথে লাগিয়ে নাও। আমি আদেশ মান্য করলাম, এরপর থেকে আমি কোনোদিন কোনো কিছুই ভুলিনি। আচ্ছা, নবী পাকের দরবারে এসেছে হযরত আবু হুরায়রা আরজি নিয়ে। আসলে এই ঘটনা থেকে খুব সুন্দর শিক্ষণীয় বিষয়, ইশকে রাসূলও রয়েছে, নবী পাকের দয়াও রয়েছে, নবী পাকের ক্ষমতা বোঝা যায়, আবার নবী পাকের মজাদাও এই ঘটনার মধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে যে হযরতে আবু হুরায়রা ভুলে যাচ্ছে, তার মনে থাকে না। এখন মনে যে থাকে না, এই যে একটা রোগ বা একটা সমস্যা, এটা সমাধানের জন্য এসেছে কার কাছে? নবী পাকের দরবারে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চাদরকে প্রসারিত করো, নবী পাক নিজের মোবারকময় হাত থেকে কিছু ঢেলে দিলেন, ইরশাদ করলেন বুকে লাগিয়ে না, তিনি তা করলেন, তখন থেকে তিনি আর কোনো কিছুই ভুলেন না। আচ্ছা, ভুলেন না যে এমনই বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবায়ে কেরাম হাদিসে মোবারকা বর্ণনা করেছেন, কিন্তু তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি হাদিসে মুবারাকা যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
বলা হয়েছে যে 5374টি হাদিস,
74টি হাদিস, যেই ব্যক্তির কোনো কিছু মনেই থাকতো না, আর নবী পাকের দয়াই কেমন ছিল,
মানে এমন দয়া করেছেন,
এমন দয়া করেছেন যে সকল সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি যিনি হাদিসকে বর্ণনা করেছেন তিনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
সুবহানাল্লাহ। যে আর ইমরান ভাই, এই আসহাবে সুফা এদের বিষয়ে আল্লাহ তাআলাও পবিত্র কুরআনুল কারিমের মধ্যেও ইরশাদ করেছেন, আসহাবে সুফাদের শান নিয়ে এদের বর্ণনা করেছেন।
জি জি।
যেমনিভাবে কুরআনে পাকের সুরা কাহাফের 28 নং আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, এবং আপন আত্মাকে তাদেরই সাথে সম্বন্ধযুক্ত রাখুন যারা সকাল সন্ধ্যা আপন রবকে আহ্বান করে, তার সন্তুষ্টি চায় এবং আপনার চক্ষুদ্বয় যেন তাদেরকে ছেড়ে অন্য কোনো দিকে না ফিরে। আপনি কি পার্থিব জীবনের শোভা সৌন্দর্য কামনা করবেন এবং তার কথা মানবেন না যার অন্তরে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি এবং সে আপন খেয়াল খুশির অনুসরণ করেছে আর তারা কার্যকলাপ সীমাতিক্রম করে গেছে, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই যে আয়াতে কারিমা আমি অনুবাদ বললাম, এর তাফসিরে নাইমিতে এই আয়াতে কারিমার খুব সুন্দর লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পাক এরশাদ করেন যে হে সম্মানিত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজেকে সারা জীবন পুরো পবিত্র হায়াত, প্রতিটি মাহফিল, প্রতিটি মুহূর্ত, দিন রাত, সকাল সন্ধ্যা এই সকল লোকদের সাথে রাখুন, যারা নিঃস্ব, যারা মিসকিন, যারা ফকির, যারা গরিব, যারা সাদাসিধে, এবং যারা একনিষ্ঠভাবে আপন রবের ইবাদত করে, আর যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যারা ফজর থেকে ঈশা পর্যন্ত, যারা পাঁচক্তে নামাজে, যারা ভোরে জাগ্রত হয়ে, যারা রাতে ঘুমানোর পূর্বে, মোট কথা সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকিরের মধ্যে থাকে, এদের প্রতি আল্লাহ তাআলা কি নবী পাককে সর্বদা এদের সাথেই থাকতে বলেছেন। দেখেন কত দয়া করেছেন আসহাবে সুফাদের প্রতি আল্লাহ তাআলা। তো এর মধ্যে আমরা কিন্তু ইমরান ভাই এটাও জানতে পারি যে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ওয়ালাদের ব্যাপারে বলেছেন যে আল্লাহ ওয়ালা কারা, এরা দেখবেন দুঃখে সুখে, এদের অভাবের দিনে, এদের যত মুসিবতের দিন হোক, এরা কিন্তু সব কিছু বলে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে থাকে,
আল্লাহ তাআলার জিকির। অর্থাৎ তাদের দুনিয়াবি কোনো বিষয়, অভাব বলেন, সমস্যা বলেন, পেরেশানি বলেন, এ কোনো কিছুই মালিক আল্লাহ তাআলা জিকির থেকে তাদেরকে ফিরাতে পারে না, তাদেরকে গাফিল করতে পারে না, তাদেরকে উদাসীন করতে পারে না। যারা আল্লাহ ওয়ালা হয় তাদের বৈশিষ্ট্য এটাই, সদা সর্বদা আল্লাহ তাআলার জিকিরের মধ্যে মশগুল থাকা, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকা। বিপদ আসছে, বিপদ আবার চলে যাবে, তারা ধৈর্য ধারণ করেছে, এটার মধ্যে সাব রয়েছে। তারা দুনিয়ার কোনো পেরেশানিতে পড়েছে, তারা এই পেরেশানির দিকে তাকান না আল্লাহ ওয়ালারা, বরং পেরেশানি থেকে মুক্তির পথ হচ্ছে আল্লাহ তাআলার দরবারে। তো আল্লাহ তাআলার দরবার দোয়া করতেন, আল্লাহ তাআলার দরবার থেকে এর যে প্রতিদান রয়েছে সেটির আশা করতেন, সেটির চিন্তায় তারা এমন ইবাদত করেছেন যে দুনিয়ার কোনো কিছু পেরেশানি, দুঃখ, অভাব, যেমন আসহাবে সুফাদের ব্যাপারে এসেছে না, তারা এমনই দরিদ্র ছিল যে নিজের শরীরকে ঢাকার জন্য, পরিপূর্ণ ঢাকার জন্য কাপড় ছিল না। কিন্তু আসহাবে সুফারা মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে কখনো যায় নাই, নবী পাকের দরবার থেকে যায় নাই। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও তাদের প্রতি দৃষ্টি দেন, তাদের থেকে মানে তাদেরকে দূরে 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 সরিয়ে দিয়েন না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দয়া করেছেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের ব্যাপারে ইরশাদ করেছেন, এবং আর আল্লাহ তাআলা যাদের ব্যাপারে ইরশাদ করেছেন তারা কেমন ব্যক্তিত্ব, তাদের কেমন শান হবে, আর তারা এমনি এমনিতে হয় না, কিন্তু ধৈর্যের মাধ্যমে, বিপদের ধৈর্য, অভাবের মধ্যে ধৈর্য ধারণ করেছে, অভাবের পরেও দিন ইসলামের যে খিদমত, ইলমে দিন যে শিখা, আসহাবে সুফাদের জীবন যদি আমরা পড়ি তাহলে দেখব যদিও অভাবে ছিল, যদিও দারিদ্রতার মধ্যে ছিল, কিন্তু ইলমে দিন শিখার যে প্রবল আগ্রহ ছিল, নবী পাকের দরবারে তারা থাকার যে আগ্রহ ছিল, সেটা আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয়,
শিক্ষা। তো আজকে দেখা যায় যে দর্শকবৃন্দ, আজকেও দেখবেন যে আমাদের সমাজের মধ্যেও এই যে ইলমে দিন শিখার যেই জাজবা, যেই উৎসাহ আজকে আমাদের মধ্যে সেটা নাই, কোনো ইচ্ছেই নেই। আমি ইলমে দিন বলতে দিনী শিক্ষার কথা বলছি। আজকে দুনিয়াবি শিক্ষার জন্য আজকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায়, একটি স্কুল থেকে আর চেয়ে ভালো স্কুল কোথায় আছে, এর চেয়ে ভালো কলেজ কোথায় আছে, সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটি কোথায় আছে, আমরা কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে আজকে সেখানে ভর্তি করাচ্ছি। সেখানে আমরা নিজেরাও কিন্তু ইমরান ভাই যে দেখবেন যে সেখানে যাওয়ার জন্য বা
আগ্রহ
প্রকাশ করছি যে কোন স্কুলটা বা কোন কলেজ, ইউনিভার্সিটি আমার জন্য বেস্ট হবে। আমরা টপ লিস্ট দেখি যে এক নম্বর কোনটা রয়েছে। এমনও রয়েছে মানুষ যারা এক দেশ থেকে আরেক দেশে পাঠিয়ে দেয় ইলমে দিন শিখার জন্য নয়, দুনিয়াবি শিক্ষা অর্জনের জন্য। কিন্তু আসহাবে সুফা সুবহানাল্লাহ, এরা কারা ছিলেন যারা সর্বদাই ইলমে দিন শিখার জন্য,
ইলমে দিন অর্জন করার জন্য নবী পাকের দরবারে থাকতেন? আর নবী পাকও এমন দয়া করেছেন যে তারা দুনিয়াতেও সম্মানিত হয়েছে, আখিরাতেও সম্মানিত হয়েছে। নবী পাকও ইরশাদ করেছেন হাদিসে মুবারাকার মধ্যে, আর আল্লাহ তাআলা তাদের সামনে কোরআনে কারিমের আয়াতকে নাজিল করেছেন।
বলা হয়েছে ইমরান ভাই যে যখনই নবী পাকের দরবারে কোনো সম্পত্তি আসতো, টাকা পয়সা আসতো, সবই নবী পাক এদের পিছনে কি ব্যয় করতেন,
ব্যয় করে দিতেন। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রহমাতুল্লিল আলামিন, রহমত, নবী পাকের দয়া তো সবার জন্য, আর আসহাবে সুফফারাও তারাও পেয়েছেন। আচ্ছা, নবী পাকের দয়া পাওয়ার পরেও আসহাবে সুফফারা যে নবী পাকের প্রতি যে মহাব্বত ছিল, আদব ছিল, যে সম্মান প্রদর্শন ছিল, যেমনটি বর্ণিত রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে সেই আসহাবে সুফফাদের মধ্যে সেই ব্যক্তিত্ব যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি খুবই আদব এবং সম্মান প্রদর্শন করতেন। এ সম্পর্কিত একটি ঘটনা বর্ণিত রয়েছে যে একবার তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার প্রয়োজন হলে পথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়ে গেলেন, সুতরাং তিনি পথ কেটে চলে গেলেন এবং গোসল করে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন তিনি উপস্থিত হলেন, তো নবী পাক ইরশাদ করলেন, হে আবু হুরায়রা তুমি কোথায় ছিলে? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার গোসলের প্রয়োজন ছিল, তাই আমি আমার মন সাই দিল না যে যে এই অবস্থা অর্থাৎ গোসল না করা অবস্থায় আমি কীভাবে আমার নবী পাকে দরবারে হাজির দিই। এজন্য আমি আপনাকে দেখে রাস্তা কেটে পথ কেটে অন্যদিকে চলে যাই, গোসল করেছি, তারপর আপনার দরবারে আমি হাজির হয়েছি। আসলে এই ঘটনা থেকে কিন্তু খুব শিক্ষণীয় বিষয় যে নবী পাকের আদব কিন্তু আমাদেরকে সাহাবায়ে কেরামও শিখিয়েছে, সাহাবে সুফফারাও শিখিয়েছে যে নবী পাকের দরবারের আদব কেমন হওয়া উচিত। গোসলের প্রয়োজন ছিল, নবী পাকের সাথে দেখা না করে অন্যদিকে চলে গিয়েছেন, রাস্তা কেটে গিয়ে গোসল করেছেন, তারপরে নবী পাকের দরবারে হাজিরা দিয়েছেন।
সুবহানাল্লাহ, আদবের অবস্থা কেমন ছিল? কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহ তাআলা যে তোমাদের কণ্ঠস্বর যেন আল্লাহর হাবিবের কণ্ঠস্বর থেকে বেশি না হয়, যদিও এমনটা কারো হয় তাহলে কি হবে, সকল আমল ধ্বংস হয়ে যাবে,
ধ্বংস হয়ে যাবে।
তো নবী পাকের এক সাহাবীও ছিল কায়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি এই আয়াত শুনতে পেলেন তখন তার কণ্ঠস্বরটা আসলে একটু উঁচু ছিল। নর্মালিভাবে যখন আমরা কথাবার্তা বলি আমাদের মধ্যে অনেকেই দেখবেন যে ইমরান ভাই যে একটু ভয়েসটা একটু লাউড থাকে, তিনি নর্মাল কথা বললেও মনে হয় একটু জোরে বলছে। তো তার কায়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কণ্ঠস্বরটা একটু উঁচু ছিল। তো এই আয়াত যখন তিনি শ্রবণ করলেন তখন তো সে নিজেকে জাহান্নামী মনে করছেন, আল্লাহ যে এখন তো না হয় আমার এই আয়াতের কারণে হয়তো বা আমার আমল ধ্বংস হয়ে গেছে। সে কিছুদিন নবী পাকের দরবার থেকে দূরে, সে আসছে না, একদিন দুদিন তিন দিন এভাবে যখন নবী পাক দেখলো যে আমার ওই সাহাবি আমার দরবারের মধ্যে আসছে না, তখন নবী পাক ইরশাদ করলেন অন্যান্য সাহাবিদেরকে যে দেখো তো এই আমার কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কী অবস্থা, কেন আসছে না। তখন যখন তাকে খোঁজ নিতে গেলেন তো তখন তিনি বলতে লাগলেন যে আমি ধ্বংস হয়ে গেছি, আমার আমলনামা তো সব নিঃশেষ হয়ে গেছে। কেন? যে আল্লাহ তাআলা কুরআনের পাকের মধ্যে আয়াত নাজিল করেছেন যে হুজুরের কণ্ঠস্বর থেকে যদি কারো কণ্ঠস্বর উঁচু হয়ে যায় তাহলে তার সকল আমল বিনষ্ট হয়ে যাবে। তো আমার কণ্ঠস্বর তো হুজুরের কণ্ঠস্বর থেকে উঁচু হয়ে গিয়েছিল, না জানি আমি আমার আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিয়েছেন কিনা, আমি তো জাহান্নামী হয়ে গেছি। যখন এই কথা নবী পাকের দরবারে আরজ করা হলো, নবী পাক ইরশাদ করলেন যে আমার কায়াসকে বলে দাও সে জান্নাতি,
আল্লাহু আকবার, আল্লাহু
আকবার, সে জাহান্নামী না সে জান্নাতি। কারণ ওই আয়াত পরে নাজিল হয়েছিল, ঘটনার পরে
নাজিল হয়েছে,
তো এর জন্য তাকে কি বলে জান্নাতি বলেছেন। আসলে সাহাবীদের এটা হচ্ছে আদব ছিল, ইমরান ভাই এদের আদব সবসময় ভয় করতেন এমন কিছু কাজ যেন না হয় তাদের দ্বারা, যে কাজ দ্বারা হুজুরের সাথে সামনে বেয়াদবি হয়ে যাবে, এমন কোনো কিছু করতেন না, এমন জবানে যা বলতেন সেটাও ভেবেচিন্তে বলতেন যেন আমার জবান দিয়ে কোনো বেয়াদবিমূলক আচরণ প্রকাশ না হয়।
এহসান ভাই, দুনিয়ার নিয়মে কিন্তু এটা যে আমরা যাকে ভালোবাসি আমরা সবসময় চাই
সম্মানিত ব্যক্তির পাশে
তাকে আমরা সম্মান প্রদর্শন করতে পারি, সে ওই ব্যক্তি যাকে আমি ভালোবাসি যার প্রতি আমার মহাব্বত রয়েছে যেন সে আমার উপর সবসময় রাজি থাকে, তার কথা যেন আমি রাখতে পারি, আমার কথার মাধ্যমে সে যেন নারাজ না হয়। তো আমরা সবাই নবী পাককে ভালোবাসি, তো সাহাবায়ে কেরামও নবী পাককে ভালোবেসেছেন। তো সাহাবায়ে কেরামের এটাই অভ্যাস ছিল যে নবী পাককে আমি ভালোবাসি, আমার কাজ আমার কর্ম আমার কথা আমার বাহ্যিক যে আচরণ রয়েছে সেগুলোর মাধ্যমে যেন নবী পাক কষ্ট না পায়, আদবের খিলাফ যে কাজগুলো রয়েছে সেগুলো যেন না হয়
না হয়। আর ইলমে দিন অর্জনের ব্যাপারে যে আসহাবে সুফা বিশেষ করে এদের এত আগ্রহ ছিল, আকাঙ্ক্ষা ছিল, যে আজকে আমাদের দিক যদি আমরা দেখি ইলমে দিন তো অর্জন করা অনেক সহজ হয়ে গেছে, একটা সময় তারা তো না খেয়ে ইলমে দিন অর্জন করতো, এক দেশ থেকে আরেক দেশ সফর
হতো, সফর করতে হতো,
সফর করতে হতো, কত কষ্ট,
তখন যানবাহনও ছিল না, আজকে তো যানবাহনের সুবিধা রয়েছে,
সহজ হয়ে গেছে, টাকা পয়সা ছিল না যে ওইখানে যে কিছু খাবার খাবো কিছু কিনে খাবো বা থাকার জন্য যে ভালো বিছানা থাকবে নরম বিছানা থাকবে কোনো কিছু ছিল না। এরপরও এরা কি ইলমে দিন অর্জন করার জন্য চেষ্টা করতেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে দিনের বিষয়ে যে একবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ইরশাদ করেছেন, হে আবু যর গিফারি, তোমার এই অবস্থায় ভোর হওয়া যে তুমি আল্লাহ পাকের কিতাব থেকে একটি আয়াত শিখেছো, তবে তা তোমার জন্য 100 নফল নামাজ অপেক্ষা উত্তম। এবং আরো ইরশাদ করেন যে তোমার এই অবস্থায় ভোর হওয়া যে তুমি ইলমে দিনের একটি অধ্যায় শিখেছো যার উপর আমল করা হোক আর না হোক কিন্তু শিখেছো, যদি এমনটা হয় তা তোমার 1000 নফল নামাজ পড়া থেকে উত্তম। আজকে দেখেন আমরা এই ইলমে দিনের ফজিলত কিন্তু আমরা গুরুত্ব দেখছি না, আজকে আমরা খুব স্বাভাবিক নর্মাল একটি বিষয় মনে করছি। যখন অনেক মানুষকে দেখবেন যে আমরা একটু সাপ্তাহিক ইজতেমা হয় বা মসজিদের মধ্যে ওয়াজ মাহফিল হয় যে হুজুর বা এক ভাইকে দাওয়াত দেওয়া হয় কিছুক্ষণ বয়ান হয় আপনি বসুন, দেখবেন অনেকে রাজি হয় না, ইলমে দিন কী শিখবে, আসলে এই গুরুত্বটা মানুষ জানে না। কিন্তু দেখবেন অনেক মানুষ মসজিদে নামাজ শেষ হওয়ার পরে দেখবেন আধা ঘন্টা এক ঘন্টা কিছু সময় কিন্তু নফল ইবাদত করতে থাকে, 2 রাকাত 4 রাকাত নফল নামাজ পড়তে থাকে, কিন্তু সে এটা গুরুত্ব বোঝে না যে আমি হয়তো 2 রাকাত 4 রাকাত 10 রাকাত পড়তে পারবো বেশি হলে, বা কেউ 20 রাকাত কেউ 100 রাকাত কিন্তু সংক্ষিপ্ত যদি আমি ইলমে দিন অর্জন করে একটি অধ্যায় শিখি তাহলে হাজার রাকাত নমাজ নফল নামাজ থেকে উত্তম।
আল্লাহ,
আজকে কিন্তু এটা আমরা বুঝতে পারছি ইমরান ভাই,
ইলমে দিন অর্জন এটা অবশ্যই করা দরকার। আপনি যেটা বলেছেন না, হ্যাঁ, কিছু মানুষ পাওয়া যায় যারা ঘন্টার পর ঘন্টা দেখা যাচ্ছে মসজিদে বসে তো নামাজ পড়তেছে। এখন নামাজ পড়ার পূর্বে কিন্তু ইলমে দিন অর্জন করতে হবে।
এটা করতে হবে,
আমি যে নামাজ পড়ছি আমার নামাজটা কি ঠিকমতো হচ্ছে কিনা, আমি যে তেলাওয়াত করছি আমার তেলাওয়াতের মধ্যে কোনো ভুল রয়েছে কিনা, আমি সেজদা করছি, আমি রুকু করতেছি, আমি কিরাত পাঠ করতেছি, আমি তাসবিহ পাঠ করতেছি, আমি রুকুর মধ্যে, সেজদার মধ্যে, আবার তাশাহুদের মধ্যে আমি সালাম ফিরাচ্ছি, এই যে নামাজে যে পুরো একটা যে তরিকা, নামাজে যে পুরো একটা প্র্যাকটিক্যাল ব্যবহারিক, আমাকে প্রথমে সেটা শিখতে হবে। আর সেটা শেখার জন্য আমাকে ইলমে দিন শিখতে হবে, সেটা শেখার মাধ্যমে হচ্ছে মানে দিনের কিতাব পড়া, দিনকে অধ্যয়ন করা, ইলমে দিন অর্জন করা, নবী পাকের হাদিসে মুবারাকা শোনা, আল্লাহ পাকের কোরআন কারিমের তেলাওয়াত করা। যদি কেউ ইলমে দিন অর্জন করে তার কিন্তু উভয় দিক দিয়ে কিন্তু লাভ। ইলমে দিন অর্জনের মাধ্যমে জ্ঞানও বৃদ্ধি পেল, দুনিয়াতে উপকার হলো, আখেরাতে উপকার হলো, তার আমলগুলোও যে সঠিকভাবে হচ্ছে কিনা সেটা সে বুঝতে পারবে,
বুঝতে পারবে অবশ্যই। এবং ইলমে দিন অর্জন করার মাধ্যমে সে কিন্তু গুনাহ থেকেও নিজেকে বাঁচাতে পারবে। গুনাহ থেকে,
কারণ যে আমি যার যে বিষয়ে জ্ঞান থাকে গুনাহের ব্যাপারে, গুনাহের ক্ষতির ব্যাপারে যখন আমার জ্ঞান রয়েছে তখন সেই গুনাহের দিকে যাওয়ার আগে আমার বিবেক আমাকে বাধা দিবে। যেমন কেউ যদি জানে যে নামাজ কাজা করার কি ক্ষতি, তাহলে অবশ্যই তার বিবেক তাকে বাধা দিবে যে তুমি নামাজ কাজা।
এখন যদি সে ইলিম না থাকে সে তো নামাজ কাজা দিয়ে থাকবে।
এখন নাই বিদায় অনেকের ফজরের নামাজ ঘুমে চলে যাচ্ছে, অনেকের জোহরের নামাজ ব্যস্ত যাচ্ছে, তো প্রত্যেকটা নামাজের আমাদের ব্যস্ততা চলে আসতেছে। যখন আমি ইলমে দিন অর্জন করে ফেলবো, নামাজের গুরুত্ব বুঝবো, প্রত্যেকটা ইবাদত করার ফজিলত, ইবাদতকে ফরজ, ইবাদতকে ওয়াজিবকে ছেড়ে দেওয়ার যে ক্ষতি রয়েছে সে ব্যাপারে দিনের জ্ঞান শিখে ফেলবো, ইলমে দিন অর্জন করে ফেলবো, তখন অটোমেটিক ব্যবহারিকভাবে এই আমলগুলো আমার মধ্যে চলে আসবে।
ঠিক তেমনি ভাবে অনেকে আজকে মিথ্যা বলছে। এখন মিথ্যার ব্যাপারে কি গুনাহ আছে? যদি আমার সেই ইলিমটা না থাকে তাহলে হতে পারে সেই গুনাহ আমিও করব। গীবত করার ব্যাপারে বলা হয়েছে যে কি গুনাহ রয়েছে, যদি আমি গীবতের বিষয়ে না জানি তো হয়তোবা ওই গুনাহটা আমার দ্বারা প্রতিনিয়ত হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যাবতীয় যে গুনাহগুলি আছে, আমি দর্শকদেরকেও বলবো যে দর্শকবৃন্দ, যে আজকে আমরা অসংখ্য গুনাহ আজকে আপনার দ্বারা আমার দ্বারা হয়ে যাচ্ছে, এই একটি কারণ হচ্ছে ইলমে দিন না থাকার কারণে। আজকে আসহাবে সুফা এদের বিষয়ে আমরা আলোচনা করছিলাম, এদের বিষয়ে নবী পাকের দয়ার বিষয়ে আমরা শুনছিলাম যে এরা এমনিতেই এত ফজিলতপূর্ণ হয়নি, এদের শান এমনিতেই বাড়ে নাই, এরা প্রতিনিয়ত নবী পাকের দরবারে এসে সারাক্ষণ ইলমে দিনই অর্জন করতেন। দিন নয়, রাত নয়, আসলে রাত কখন অতিবাহিত হচ্ছে তারা এই বিষয়ে কখনো তাওয়াক্কা করেনি, কখন দিন শুরু হয়েছে তারা এদিকে কোনো খেয়াল করেনি, অর্থাৎ দিন রাত চব্বিশ ঘন্টা এরা এদের সময়কে শুধু ইলমে দিনের বিষয়ে অতিবাহিত করতেন, আর বিভিন্ন মাসলা মাসাইল, বিভিন্ন হাদিসে পাক থেকে আলোচনা। তো দর্শকবৃন্দ, এরা যদি আমরা আমাদের মধ্যে যদি বাস্তবায়ন করতে চাই, আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী আলহামদুলিল্লাহ ইলমে দিনের শিখার একটি মাধ্যম। আপনি এই সংগঠনের মধ্যে আপনিও চলে আসুন, ইনশাল্লাহ দেখবেন যে এই দাওয়াতি ইসলামের মধ্যে অসংখ্য ডিপার্টমেন্ট রয়েছে, মাদানী কাফেলা, নেক আমল রিসালা, সাপ্তাহিক ইজতেমা, মাদানী চ্যানেল বাংলা রয়েছে। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলা তো প্রতিনিয়ত ইলমে দিনের শিখার একটি অন্যতম একটি মাধ্যম, যে আপনি যতক্ষণ মাদানী চ্যানেল দেখবেন ততক্ষণই আপনার ইল শিখা হচ্ছে। কত সহজ হয়ে গেছে, একটা সময় কিন্তু ইমরান ভাই এত সহজ ছিল না ইলমে দিন শিখার। আমি পূর্বে বলেছি যে অনেক কষ্ট করতে হতো, সফর করতে হতো, না খেয়ে থাকতে হতো, এখন তো আমরা খাওয়া দাওয়া করতে পারি, আবার টিভির মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আমরা
ঘরে চলে গিয়েছি ইলমে দিন শিখার যে ব্যবস্থা,
সুবহানাল্লাহ,
ঘরে ঘরে গিয়ে মাদানী চ্যানেল আমাদেরকে ইলমে দিন শিখাচ্ছে। অর্থাৎ আমাদের এটা বলা যায় যে আমাদের একটা সময় ছিল মানুষ ঘর থেকে বের হতে হতো, আর এখন ইলমে দিন আমার ঘরে চলে এসেছে শিখানোর জন্য। একটা সময় মানুষ যেত শিখার জন্য, আর এখন ইলমে দিন এসেছে আমাকে শিখানোর জন্য।
সহজ হয়ে গেছে এখন,
সহজ হয়ে গিয়েছে।
তো সাপ্তাহিক ইজতেমা আছে মাশাআল্লাহ,
সাপ্তাহিক ইজতেমা দাওয়াত ইসলামী রয়েছে, প্রত্যেক বৃহস্পতিবার হয়ে থাকে। তো মাদানী চ্যানেলে যারা দর্শক রয়েছে আমি বলবো, আমরা আমাদের এলাকার মধ্যে যেখানে সাপ্তাহিক ইজতেমা হয় প্রত্যেক বৃহস্পতিবার ঈশান নামাজের থেকে আমাদের সাপ্তাহিক ইজতেমা শুরু হয়, আমরা সকলে অংশগ্রহণ করি। সাপ্তাহিক ইজতেমা দাওয়াত ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি বিভাগ, এবং প্রত্যেক সপ্তাহে বিষয়ভিত্তিক বয়ান হয়, তেলাওয়াতে হয়, নাতে মুস্তফা হয়, দোয়া হয়, সালাদু সালাম হয়, ইলমে দিনের আলোচনা হয়। যদি আমরা যাই ইনশাআল্লাহ ইলমে দিনের খাজানা আমাদের নসিব হবে, অর্জন করতে পারবো ইনশাআল্লাহ,
ইনশাআল্লাহ তাআলা। আর আরেকটি মাধ্যম হচ্ছে প্রতি শনিবার, যেহেতু দর্শকদেরকে যেহেতু মাদানী চ্যানেল দেখছে, আর মাদানী চ্যানেলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রোগ্রামটা এটা হচ্ছে প্রতি শনিবারে মাদানী মুজাকারা দেখে কিবলা শেখ তরিকত আমিরে আহলে সুন্নাত দাওয়াতি ইসলামের প্রতিষ্ঠাতা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুমুল আলিয়া, তিনি প্রতি শনিবার আমাদেরকে সময় দিয়ে থাকেন মাদানী চ্যানেলের মধ্যে ইশার নামাজের পর রাত 9:30 কিংবা 10টা, এর মধ্যে তিনি চলে আসেন মাদানী চ্যানেলের মাধ্যমে। তো আমরা অসংখ্য ইলমে দিন শিখার একটি ভাণ্ডার রয়েছে এই মাদানী মুজাকারা। দর্শকদেরকে দাওয়াত দিব প্রতি শনিবার আমরা যেন আমাদের সকল কাজকর্ম বাদ রেখে আমরা শুধু মাদানী মুজাকারার দিকে আমরা যদি এই অনুষ্ঠান দেখি। নিয়মিতভাবে মাদানী চ্যানেল বাংলার প্রতিটা প্রোগ্রামের মধ্যে কিন্তু বিভিন্ন ইলমে দিন শেখানো হচ্ছে, কখনো কুরআনে পাকের তেলাওয়াত শেখানো হচ্ছে, এমন অনেক অসংখ্য অনুষ্ঠান রয়েছে যে অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন সুন্নত শেখানো হচ্ছে, অনেক অনুষ্ঠান এটাও রয়েছে যে আউলিয়া কিরামে ভালোবাসা শেখানো হচ্ছে, অনেক অনুষ্ঠান এমন রয়েছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের মহব্বত শেখানো হচ্ছে, আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার প্রতি ভয় শেখানো হচ্ছে। অর্থাৎ মাদানী চ্যানেল বাংলা হচ্ছে সকল কিছু আমি বলবো ইলমে দিনের একটি ভাণ্ডার। যদি আজকে আপনি আমি মাদানী চ্যানেল বাংলা সবসময় নিয়মিত আমরা দেখতে থাকি, ইনশাল্লাহ আমরা সকল গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো, ইনশাল্লাহ তাআলা আমাদের আমল নামার মধ্যে নেকিকেও অ্যাড করতে পারবো। ইমরান ভাই, এমন অসংখ্য মাদানী বাহারও রয়েছে মাদানী চ্যানেলের বিষয়ে, যে এমনও ব্যক্তি রয়েছে যে সবসময় তার দোকান, যে এক ব্যক্তির অভিমত এটা যে তিনি যখনই দোকান অন করতেন, দোকানের শাটার অন করে সবসময় তার দোকানটাই ছিল আসলে ইয়ের জন্য ওই সাউন্ড সিস্টেমের দোকান, তো দেখবেন যে ওই সমস্ত দোকানে দোকান খুলেই কিন্তু গান বাজনা ছেড়ে দেন মাযাল্লাহ। তো সকালটা শুরু হয় কি দিয়ে? আল্লাহ তাআলা নাফরমানি দিয়ে। যখন মাদানী চ্যানেল বাংলা, মাদানী চ্যানেল তার কাছে কেউ দাওয়াত দিল, যখন তিনি মাদানী চ্যানেল দেখলেন একবার, তো দেখার পর তিনি আরও কিছুক্ষণ দেখলেন, তো এবার যখন দেখতে লাগলেন কয়েক ঘন্টা, দেখার পর তার কাছে এত ভালো লাগলো যে এরপর থেকে তিনি যখনই দোকান খোলে গান বাজনার পরিবর্তে তিলাওয়াতে কুরআন দিয়েছে,
আল্লাহু আকবার, আল্লাহু
নাতে রাসূল দিয়ে দেয়, মাদানী চ্যানেল দিয়ে দেয়। এরকম অসংখ্য পরিবারও আছে যে পরিবার আগে বিভিন্ন ডিশের মাধ্যমে বিভিন্ন বেহায়াপনা নাচ গান বিভিন্ন সিনেমা নাটক দেখতো, এরা কিন্তু আজকে মাদানী চ্যানেল আসার কারণে কিন্তু গুণাগুলো থেকে বাঁচতে পারছে। তো দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে দাওয়াত দিব স্পেশালভাবে যে মাদানী চ্যানেল বাংলা আমরা যেন আমাদের জীবনের মধ্যে, আমাদের সময়ের মধ্যে, আজকে অসংখ্য সময় দর্শকবৃন্দ আমরা মোবাইলের মাধ্যমে, বিভিন্ন গুনাহের মাধ্যমে, আমরা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, না জানি আরও কত সোশ্যাল মিডিয়ার মাধ্যম রয়েছে, তো আপনারা হয়তো আমরা অনেকেই এগুলি এই বিষয়ে আমরা জানি। তো আমরা যদি চাই আমাদের জীবন থেকে মূল্যবান সময়টুকু আমরা নষ্ট না করে, যদি আমরা চাই আমাদের জীবনকে নেকির পথে অতিবাহিত করতে, আমরা যদি চাই আমাদের প্রতিটা কাজ হোক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আমরা যদি চাই আমাদের প্রতিটা কাজ হোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক, তাহলে আমি দাওয়াত দিব দাওয়াতি ইসলামের এই মাদানী পরিবেশের মধ্যে আপনিও সম্পৃক্ত হয়ে যান। আলহামদুলিল্লাহ, এই পরিবেশ আপনাকে গুনাহ থেকে বাঁচানো শিখাবে, নেকির কাজ করা শিখাবে। তো আমি দাওয়াত দিব, আসুন এখন থেকে আমরা ইনশাল্লাহ যেখানেই থাকি আমরা দাওয়াত ইসলামের যে কল সেন্টার নাম্বার রয়েছে, আমরা সেখানে ফোনের মাধ্যমে আমরা জেনে নিব যে আপনার এলাকায় কোথায় কোথায় দাওয়াত ইসলামের কার্যক্রম চালু রয়েছে, জারি আছে, ইনশাল্লাহ আপনি জেনে নিতে পারবেন। আমরা আজকের অনুষ্ঠানের মধ্যে আসহাবে সুফাদের বিষয়ে আলোচনা শিখেছি, এদের বিষয়ে শুনেছি, ইনশাল্লাহ তাআলা এদের শান, এদের মহত্ব কেমন ছিল, নবী পাকের দয়া এদের প্রতি কেমন ছিল, আল্লাহ তাআলা এদের শানে কী, কোরআনে পাকে কেমন আয়াত নাজিল করেছেন, আমরা সবই শোনা ইনশাল্লাহ তাআলা। তো আমরাও যদি চাই আল্লাহ তাআলার কাছে দামি হতে, আমরাও যদি চাই আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে, তো ইনশাল্লাহ তাআলা আমাদেরকেও সেই কাজ করতে হবে যেই কাজ করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি এবং খুশি। আমরা ইনশাল্লাহ তাআলা আগামী পর্বের মধ্যেও আমরা ইনশাল্লাহ আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ততক্ষণ পর্যন্ত দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।